রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ চেনা অচেনা চেনা। এই সিরিজে আলোচনা করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সব নাম আল আসমাউল হুসনা নিয়ে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। আজকের আলোচনা আমাদের গত পর্বে আলোচনার বর্ধিত অংশ। গত পর্বে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটি সুমহান নাম রহমান এবং রাহিম, সেই নাম দুইটির অর্থ, তাদের মধ্যে বিদ্যমান সূক্ষ্ম পরিপূরক পার্থক্য এবং কোরআনের বিভিন্ন আয়াত সম্পর্কে জেনেছিলাম। আজকের পর্বে আমরা হাদিসে উল্লেখিত বিভিন্ন বর্ণনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ব্যাপকতা, সেটা কত ব্যাপক এবং কত সুপ্রশস্ত, সেই বিষয়ে কিছু ধারণা অর্জন করার চেষ্টা করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতকে 100 ভাগে বিভক্ত করেছেন, এরপর 99 ভাগ রেখে দিয়েছেন নিজের কাছে এবং মাত্র 1 ভাগ পাঠিয়েছেন পৃথিবীতে, এবং সেই 1 ভাগের কারণেই সমস্ত সৃষ্টি পরস্পরের প্রতি দয়া অনুগ্রহ করে থাকে। এমনকি একটি বন্য জন্তু, একটি চতুষ্পদ জন্তু তার নিজের শাবক বা বাচ্চার কাছ থেকে এই ভয়ে পা উঠিয়ে নেয় যেন সেই বাচ্চাটি কোনো ধরনের কষ্ট না পায়। আরেকটি বর্ণনা এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আসমান এবং জমিন সৃষ্টি করলেন তখন 100টি রহমতও সৃষ্টি করলেন, এবং প্রত্যেকটি রহমত এত সুবিশাল, এত ব্যাপক, যা আসমান এবং জমিনের মাঝে যে ব্যাপক শূন্য স্থান রয়েছে সেই মহাশূন্যের মতো ব্যাপক এবং বিস্তৃত। প্রত্যেকটি রহমত এত বড় এবং এত সুবিশাল। সেই রহমতের মাত্র একটি অংশ বা একটি রহমত তিনি পাঠিয়েছেন এই পৃথিবীতে। সেই রহমতের কারণেই মা সন্তানকে স্নেহ করে, জীবজন্তু পশু পাখি পরস্পরকে স্নেহ করে, আর কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিপূর্ণ রহমত প্রদর্শন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রহমান, তিনি রাহিম। এই দুনিয়াতে তিনি মুসলিম কিংবা কাফের, মানুষ কিংবা জিন, পশু পাখি কিংবা যে কোনো সৃষ্টি, প্রত্যেকের প্রতি তিনি অবিরাম করুণাধারা এবং রহমত বর্ষণ করে যাচ্ছেন। কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র মুমিনদের জন্য রহমত প্রদর্শন করবেন। সেই দিন মুমিনদের জন্য তিনি রাহিম নাম অনুসারে অসীম দয়া এবং করুণা প্রদর্শন করবেন। আমরা আরও দেখতে পাই আরেকটি হাদিসে, যেখানে সূরা ফাতিহা সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেখানে উল্লেখিত হয়েছে যখন বান্দা সালাতে দাঁড়ায় এবং বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেন এবং বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর যখন বান্দা বলে আর রহমানির রাহিম, তখন আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার সানা বা আমার প্রশংসা করেছে, আমার গুণগান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রশংসিত, তিনি রহমান, তিনি রাহিম, তিনি পরম করুণাময়, অসীম দয়ালু। আমরা প্রত্যেক মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের জন্য মুখাপেক্ষী। এরপরেও শয়তানের ধোকায় এবং বিভিন্ন বিভ্রান্তির কারণে মানুষ গুনাহ করতে করতে একসময় হাল ছেড়ে দেয় এবং মনে করে যে আমি এত গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন। আল্লাহর রহমত সম্পর্কে, আল্লাহর করুণা সম্পর্কে সে হতাশ হয়ে যায়, সে ভুল ধারণা পোষণ করতে শুরু করে শয়তানের ওয়াসওয়াসের কারণে। যদি আমাদের মধ্যে এই প্রশ্ন জেগে থাকে যে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন, আমি কি আল্লাহর রহমত পাওয়ার মতো উপযুক্ত, আমি তো অনেক গুনাহ করেছি, তবে এর জবাব আমরা আরেকটি হাদিসে দেখতে পাই, যেখানে আরেকটি প্রশ্ন এসেছে। সেই হাদিসে এসেছে যে মা কি কোনো সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করে বলছেন যে আমরা একটি যুদ্ধের সফরে, একটি জিহাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। তিনি একটি সম্প্রদায়ের কাছ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি জানতে চাইলেন যে এই লোকেরা কারা, কারা এই সম্প্রদায়। সেই সম্প্রদায়ের লোকেরা বললেন আমরা মুসলিম, আমরা মুসলমান। সেখানে তারা একজন মহিলা একটি চুলাতে আগুন জ্বালাচ্ছিল এবং তার কাছেই ছিল তার একজন সন্তান, পুত্র সন্তান, শিশু সন্তান। যখন হঠাৎ করে চুলায় দাউ দাউ করে আগুন জ্বলে উঠল, মা তার সন্তানকে নিরাপত্তার আশঙ্কায় সেখান থেকে দ্রুত সরিয়ে নিল। এরপর সেই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো এবং এসে জানতে চাইল আপনিই কি আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ। মহিলাটি বিস্মিত হয়ে গেল, সে অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, কারণ তারা ছিল একটি বিচ্ছিন্ন সম্প্রদায়, শুধুমাত্র ঘটনাক্রমে সেখানে তাদের সঙ্গে দেখা হয়ে গেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে চিনতেন না, যে কারণে তিনি জিজ্ঞাসা করেছেন কারা এই সম্প্রদায়। তখন তারা জবাব দিয়ে বলেছে যে আমরা মুসলিম। কাজেই সেই নারী যখন সে দেখল যে সে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ লাভ করেছে, সে অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল এবং সে বলল আপনার জন্য আমার পিতামাতা কুরবান হোক, উৎসর্গকৃত হোক। সে আশ্চর্য প্রকাশ করল এবং সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে পেয়ে সে জানতে চাইল। সে জিজ্ঞাসা করল, আলাইসাল্লাহু বিআরহামির রাহিমিন, আল্লাহ কি সমস্ত দয়ালুদের মধ্যে সবচেয়ে বেশি দয়ালু নন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই তিনি শ্রেষ্ঠ দয়ালু, আরহামুর রাহিমিন। এরপর সেই মহিলাটি আবার জানতে চাইল। সে প্রশ্ন করল, একজন সন্তানের প্রতি তার মা যতটুকু দয়া করতে পারে, আল্লাহ কি তার বান্দাদের প্রতি তার থেকেও বেশি রহম করেন না, তার থেকেও বেশি দয়া পরবশ নন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই আল্লাহ তার থেকেও বেশি রহম করেন, তার থেকেও বেশি দয়ালু। তখন সেই নারীটি বলল, ফাইন্নাল উম্মা লা তুলকি ওয়ালাদাহা ফিন্নার, মা তো কোনো সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মায়ের কথা শুনে মাথা নিচু করে ফেললেন, তিনি কেঁদে ফেললেন। এরপর মাথা তুললেন এবং বললেন, আল্লাহ তো সেই সমস্ত লোকেদেরকে ছাড়া তার কোনো বান্দাকে শাস্তি দেবেন না। কারা সেই সমস্ত লোক যাদেরকে আল্লাহ শাস্তি দেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই লোকগুলো ছাড়া আল্লাহ কাউকে শাস্তি দেবেন না, যারা অবাধ্য, যারা উদ্ধত, যারা বিদ্রোহী, যারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে এবং লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলতে অস্বীকার করে, তাদেরকে ছাড়া আল্লাহ তার বান্দাদেরকে শাস্তি দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মা তার সন্তানের প্রতি যতটুকু দয়ালু হতে পারে, দয়াপরবশ হতে পারে, তার থেকেও অনেক 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 গুণ বেশি তার বান্দাদের প্রতি দয়ালু। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন যেখানে কিছু যুদ্ধবন্দী ছিল। তাদের মধ্যে একজন নারী বন্দিনী, সে অস্থির হয়ে দৌড়াচ্ছিল এবং তার শিশু সন্তানকে সে তালাশ করছিল, খুঁজছিল। বন্দীদের মধ্যে কোনো শিশু সন্তান পেলেই সে অস্থির হয়ে তাকে কোলে তুলে নিচ্ছিল এবং তার পেটের সাথে লাগিয়ে সে দুধ পান করাচ্ছিল। তার মমতা এবং মায়া সে প্রদর্শন করছিল এবং সেখানে যারা উপস্থিত ছিলেন তারা এই দৃশ্য দেখছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন যে, তোমরা কি মনে করো যে এই মা কখনও তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর কসম, কখনোই তা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে, এই মা তার সন্তানের প্রতি যতটুকু দয়া করতে পারে, আল্লাহ তার বান্দাদের প্রতি তার থেকেও অনেক অনেক বেশি দয়ালু, অনেক অনেক বেশি করুণাময়। এ কারণেই আমরা দেখি সালাফদের মধ্যে একজন সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে, যদি আমার সামনে এই সুযোগ থাকতো যে আমি আমার উপরে বিচারক নির্বাচন করতে পারতাম, পছন্দ করতে পারতাম, তাহলে আমার জন্য আমি আমার পিতামাতার থেকে আল্লাহকেই বিচারক হিসেবে অধিক পছন্দ করতাম। কারণ পিতামাতা সন্তানের প্রতি যতটুকু দয়া করতে পারে, আল্লাহ তার বান্দাদের উপরে তার থেকেও অনেক অনেক বেশি করুণাময়, অনেক অনেক বেশি দয়ালু। সুফিয়ান আস-সাউরি বলছেন, যদি সুযোগ থাকতো বিচারক পছন্দ করার, তাহলে আমি আমার পিতামাতার থেকে আল্লাহকেই বিচারক হিসেবে বেশি পছন্দ করতাম। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব সময়ের জন্যই দয়ালু, তিনি আর রাহিম, তিনি আর রহমান, তিনি রহম করেন, করে যাচ্ছেন, করবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো আমাদের মধ্যে, আমাদের আচরণ, আমাদের ইচ্ছা, আমাদের মানসিকতা যেন প্রতিফলন করে যে আল্লাহর রহমত আসছে, কিন্তু আমরাই চাই না যে আমাদের উপরে যেন রহমত করা হোক, নিজেরাই যেন রহমত আসার যে রাস্তাগুলো সেগুলোকে বন্ধ করে রেখেছি। কিভাবে আমরা আল্লাহর রহমত লাভ করতে পারি? আসুন কয়েকটি উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক। আল্লাহর রহমত লাভের বহু উপায় রয়েছে, তার মধ্যে এক নম্বর উপায় হচ্ছে ঈমান আনয়ন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে এই প্রসঙ্গে বলেছেন,
فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُدْخِلُهُمْ رَبُّهُمْ فِي رَحْمَتِهِ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْمُبِينُ
الله বলেছেন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, উত্তম আমল করেছে, ফায়ুদখিলুহুম রব্বুহুম ফি রাহমাতিহি, তাদেরকেই তাদের রব নিজের রহমতে দাখিল করাবেন। যালিকা হুয়াল ফাউজুল মুবিন, নিশ্চয় এটাই হচ্ছে সুস্পষ্ট সাফল্য। ঈমান আনা এবং নেক আমল করা, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে দাখিল হয়ে যাওয়ার রাস্তা, ঈমান আনয়ন করা। দুই নম্বর উপায় হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা, তাকওয়া অবলম্বন করা, পরহেজগারী অবলম্বন করা, গুনাহ থেকে বেঁচে থাকা, এবং এর মাধ্যমে রহমত লাভ করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম।
হে নবী, আপনি তাদেরকে জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অর্থাৎ রাসুলকে অনুসরণ করো, রাসুলের আনুগত্য করো। ফাত্তাবিউনি, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধগুলো, তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। আর আল্লাহ হচ্ছেন গাফুরুর রহিম, ক্ষমাশীল, অসীম দয়ালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্য করা, এর অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আনুগত্য করা। এর ফলাফল হিসেবে আমরা লাভ করব আল্লাহর ভালোবাসা, এবং আল্লাহ তিনি আমাদের অপরাধকে ক্ষমা করে দেবেন, কারণ তিনি হচ্ছেন গাফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, অসীম দয়ালু। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরও বলেছেন, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার রাসূলের প্রতি ঈমান রাখো, তিনি তোমাদের উপরে তার রহমতকে দ্বিগুণ করে দেবেন। তোমরা আল্লাহকে ভয় করো এবং তার রাসূলের প্রতি ঈমান রাখো, তিনি তোমাদের উপরে তার রহমতকে দ্বিগুণ করে দেবেন। তোমাদেরকে দিবেন পথ চলার একটি জ্যোতি যার সাহায্যে তোমরা পথ চলবে, এবং তিনি তোমাদেরকে ক্ষমা করবেন, কারণ আল্লাহ তিনি গাফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, তিনি রহিম, অসীম দয়ালু। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমাদের প্রতি অনুগ্রহ করা হতে পারে, যেন তোমরা অনুগ্রহ পেতে পারো, লাআল্লাকুম তুরহামুন। রহমত লাভের আরেকটি উপায়ের মধ্যে রয়েছে নেক আমলের সঙ্গে সংযুক্ত থাকা, কোরআনের মাধ্যমে রহমত লাভ করার প্রচেষ্টা করা, ইবাদত বন্দেগীর মাধ্যমে যেখানে দিনই হালাকা হচ্ছে, যেখানে ইসলামের আলোচনা হচ্ছে সেখানে অংশগ্রহণ করা, মসজিদের সাথে নিজেকে যুক্ত রাখা, সেখান থেকে রহমত লাভ করা। কোরআন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এটি হচ্ছে রহমতের একটি বড় উৎস, এর মাধ্যমে মুমিনদের জন্য রহমত লাভ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াযিদুয যালিমিনা ইল্লা খাসারা।
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا.
নিশ্চয় আমি কোরআনে এমন সব বিষয় নাজিল করেছি যা প্রত্যেকটি রোগ এবং ব্যাধির চিকিৎসা স্বরূপ, এবং প্রত্যেক মুমিনের জন্য এটি রহমত। প্রত্যেক মুমিনের জন্য রহমত হচ্ছে এই কোরআন, আর যারা অবাধ্য গুনাহগার, যারা সীমালঙ্ঘনকারী জালেম, তাদের তো শুধুমাত্র ক্ষতি বৃদ্ধি পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকারভাবে আরও আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কীভাবে আমরা কোরআন থেকে রহমত লাভ করতে পারি। তিনি বলেছেন,
وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ.
আর যখন কোরআন পাঠ করা হয়, যখন কোরআনের তিলাওয়াত করা হয়, তখন তোমরা কান লাগিয়ে সেটা শুনতে থাকো, নিশ্চুপ থাকো, সেটা শুনতে থাকো, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমাদের উপর রহমত করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন,
يا ايها الناس قد جاءتكم موعظه من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمه للمؤمنين.
يا ايها الناس, হে মানব জাতি, তোমাদের কাছে উপদেশ বাণী এসেছে, তোমাদের কাছে উপদেশ বানিয়ে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে, এবং এতে রয়েছে তোমাদের অন্তরের ব্যাধির চিকিৎসা, এতে রয়েছে হেদায়েত এবং রয়েছে রহমত, এবং রয়েছে রহমত মুমিনদের জন্য। কোরআনের মাধ্যমে কিভাবে আমরা রহমত লাভ করতে পারি, এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন,
وَهَذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ اتَّبِعُوهُ وَاتَّقُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ.
এটি এমন এক বরকতময় গ্রন্থ যা আমি নাজিল করেছি, কাজেই তোমরা এর অনুসরণ করো, কাজেই তোমরা কোরআনকে অনুসরণ করো এবং গুনাহ থেকে বেঁচে থাকো, তাকওয়া অবলম্বন করো, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা করুণাপ্রাপ্ত হতে পারো, যেন তোমাদের উপর আল্লাহ রহমত করতে পারেন। রহমত লাভের আরেকটি উপায় হচ্ছে দিনই মজলিসে, যেখানে দিন শিক্ষা করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আলোচনা করা হয়, আল্লাহর স্মরণ করা হয়, সেই সমস্ত মজলিসে অংশগ্রহণ করা। কারণ সেই মজলিসগুলোকে ঘিরে রাখেন ফেরেশতারা এবং তারা আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করতে থাকেন এবং সেখানে আল্লাহর পক্ষ হতে রহমত নাজিল হতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে তিনি আমাদেরকে জানিয়েছেন, যে সমস্ত লোকেরা আল্লাহর ঘরসমূহের মধ্য হতে কোনো একটি ঘরে সমবেত হবে, কোরআন পড়বে এবং সকলে একত্রিত হয়ে সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে এবং প্রদান করবে, তাদের উপর অবশ্যই সাকিনা বা প্রশান্তি নাজিল হবে, রহমত তাদেরকে ঘিরে নেবে এবং আল্লাহর ফেরেশতাগণ তাদেরকে ঘিরে থাকবেন এবং তারা যখন আল্লাহকে স্মরণ করবে আল্লাহও তাদের কথা স্মরণ করবেন, আল্লাহ তাদের কথা আলোচনা করবেন যারা তার কাছে উপস্থিত সেই ফেরেশতাদের মাঝে। কাজেই যে কোনো মজলিস বা দিনই আলোচনা যেখানে হয়, যেখানে দিন শিক্ষা করা হয়, সেখানে আল্লাহর পক্ষ থেকে সাকিনা এবং রহমত নাজিল হতে থাকে, ফেরেশতারা তাদেরকে ঘিরে থাকেন এবং আল্লাহ তাদের কথা আলোচনা করে থাকেন। সুতরাং আমাদের এই আলোচনার মাধ্যমেও আমরা আশা করছি যে আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাকিনা এবং রহমত নাজিল করছেন। রহমত লাভের আরেকটি উপায় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রতি দয়া করা। পিতামাতা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, এতিম, অসহায়, সেই মানুষদের প্রতি দয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন,
واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا।
তোমরা তোমাদের পিতামাতার জন্য ভালোবাসার সাথে নম্রতার সাথে নত হয়ে যাও, নম্রভাবে নত হও এবং বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমাদের রব, আপনি তাদের উভয়ের প্রতি রহম করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন। রক্ত সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং তাদের প্রতি সুসম্পর্ক রাখার মাধ্যমেও রহমত লাভ করা যায়। এই প্রসঙ্গে চমৎকারভাবে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির কাজ শেষ করে ক্ষান্ত হলেন, তখন রেহেম বা আত্মীয়তার সম্পর্ক সে দাঁড়িয়ে গেল এবং সে দাঁড়িয়ে বলতে থাকলো, সে বলল, এই যে জায়গাটি, এই জায়গাটি কি সেই ব্যক্তির জন্য যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে বাঁচার জন্য আপনার কাছে আশ্রয় চায়? আল্লাহ জবাব দিলেন এবং বললেন, হ্যাঁ, এটি হচ্ছে সেই জায়গা যেখান থেকে আশ্রয় চায় সেই ব্যক্তি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে। আল্লাহ বললেন, তুমি কি এই কথায় সন্তুষ্ট হবে যে তোমাকে বজায় রাখবে, আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখবে, আমিও তার প্রতি দয়া করব, আর যে তোমাকে ছিন্ন করবে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করব? তখন আত্মীয়তার সম্পর্ক বা রেহেম সে বলল, হ্যাঁ, এতে আমি সন্তুষ্ট হব। আল্লাহ বললেন, এই জায়গাটি তোমার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, কাজেই তোমরা যদি এই বিষয়ের উপরে অটল থাকতে চাও, অবিচল থাকতে চাও, তাহলে এই আয়াত পাঠ করতে পারো, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন,
فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم।
এখানে আলোচনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই লোকেদের সম্পর্কে বলেছেন যারা ক্ষমতা বা শক্তি লাভ করলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। এই সমস্ত লোকেরাই হচ্ছে তারা যাদের প্রতি আল্লাহ অভিশাপ প্রদান করেন এবং তাদেরকে বধির ও দৃষ্টিশক্তিহীন করে দেন। বুখারী মুসলিমের আরেকটি বর্ণনায় এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে তার প্রতি আমি অনুগ্রহ করব, আর যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করব। কাজেই আত্মীয় স্বজন এবং নিকটবর্তী ব্যক্তি যারা প্রতিবেশী, তাদের সঙ্গে নম্র আচরণ করা, কোমল আচরণ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে রহমত লাভের একটি উপায়। রিয়াদুস সালেহীন আরেকটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন, জান্নাতের অধিবাসী হবে তিন ধরনের মানুষ। তার মধ্যে একটি প্রকার হচ্ছে সেই রকম মানুষেরা যাদের অন্তরগুলো খুবই দয়াদ্র, স্নেহ মমতায় পরিপূর্ণ এবং রহম দিল ব্যক্তি, যাদের অন্তর প্রত্যেক আত্মীয় স্বজন এবং মুসলিম ভাইয়ের প্রতি অত্যন্ত কোমল এবং নম্র। কাজে আত্মীয় স্বজন, অন্য মুসলিম ভাই এবং প্রতিবেশীর প্রতি নম্র আচরণ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত লাভের একটি বড় উপায়। প্রয়োজনে এমনকি নিজের অধিকারে কিছু ছাড় দিয়ে হলেও কোমলতা অবলম্বন করা, নম্রতা অবলম্বন করা। এই প্রসঙ্গে হাদিসে এসেছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সেই ব্যক্তির উপর রহম করলেন যেই ব্যক্তি কেনা বেচা এবং নিজের হকের তাগিদা দেওয়ার সময় কোমলতা অবলম্বন করে। রহমত লাভের আরেকটি উপায় হচ্ছে যারা অসহায়, অনাথ এবং এতিম তাদের মাথায় হাত বুলানো, অনাথ শিশুদের প্রতি স্নেহ এবং মমতা প্রদর্শন করা। এ প্রসঙ্গে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা তাকে আদর করছিলেন, তাকে চুমু খাচ্ছিলেন। এরকম সময় একজন ব্যক্তি, একজন বেদুইন, তিনি সেখানে এসে উপস্থিত হলেন এবং তিনি বললেন, আমার 10টি সন্তান রয়েছে কিন্তু আমি কখনও তাদেরকে এভাবে চুমু খাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার দিকে তাকালেন এবং বললেন, যে ব্যক্তি দয়া করে না সে দয়ার যোগ্য হতে পারে না, যে অন্যের প্রতি দয়া প্রদর্শন করে না সে নিজে দয়া পাবার যোগ্য হতে পারে না। আরেক হাদিসে এসেছে, যে ব্যক্তি মানুষকে দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া প্রদর্শন করেন না। আরেকটি উপায় সম্পর্কে আমরা আলোচনা করছি যার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত লাভ করতে পারি, এবং সেটা কি? সেটা হচ্ছে অসহায় মজলুম মুসলিমদের পাশে দাঁড়ানো, তাদের সমস্যা সমাধান করা এবং তাদেরকে জুলুম থেকে মুক্ত করার চেষ্টা করা। এর মধ্যে সেটাও অন্তর্ভুক্ত যেটা মুসলিমদের পারস্পরিক বিবাদ। যখন কোনো ব্যক্তি মুসলিমদের মধ্যে মীমাংসা করে দেবে, তাদের পারস্পরিক বিষয়গুলোকে সুলাহ করে দেবে, মিটমাট করে দেবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে রহমত করবেন, তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ নাজিল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে কোরআনে জানিয়েছেন,
ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন।
এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুমিনরা পরস্পরের ভাই স্বরূপ, তারা একে অন্যের ভাই স্বরূপ, কাজেই তোমরা দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দেবে এবং আল্লাহকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ রহমত লাভ করতে পারো। বর্তমান সময়ে আমরা এমন একটি পৃথিবীতে বসবাস করছি যেখানে রহমত, দয়া, মমতা, একে অন্যের প্রতি ভালোবাসা, এই গুণগুলো ধীরে ধীরে যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে। মানুষের অন্তর থেকে সমস্ত রকমের রহমত হারিয়ে যাচ্ছে এবং নানা রকমের কঠোরতা, নির্মমতা এগুলো বিস্তার লাভ করছে। একদিকে যেভাবে মুসলিমদেরকে বিভিন্ন স্থানে, বিভিন্ন ভূমিতে নির্মমভাবে অত্যাচার নির্যাতন করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, এমন কোনো কষ্ট যন্ত্রণা নেই যা তাদেরকে প্রদান করা হচ্ছে না। আরেকদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সৃষ্টি, বিভিন্ন পশু পাখি, প্রাণী, তাদের উপরেও নানা রকম নির্মম আচরণ পরিচালনা করা হচ্ছে। এই প্রসঙ্গে আমরা যদি হাদিসে উল্লেখিত বিভিন্ন ঘটনার দিকে তাকাই তাহলে আমরা কী দেখতে পাই? আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেই দৃষ্টান্ত জানিয়েছেন, সেই নারীর কথা, যে ছিল একজন পতিতা বা ব্যভিচারী মহিলা। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছিলেন কারণ সে একটি পিপাসার্থ মৃতপ্রায় কুকুরকে পানি পান করিয়েছিল। এই যে অন্য সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করা, এই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছিল যে তিনি তাকে ক্ষমা করে দিয়েছিলেন। আবার বিগত জাতির ঘটনাগুলো থেকে আরেকটি দৃষ্টান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন, একজন নেক মহিলার দৃষ্টান্ত। সেই মহিলা একজন পরহেজগার মহিলা ছিল, আল্লাহর ইবাদতকারিনী মহিলা ছিল, কিন্তু সেই মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামী করলেন কারণ সে অত্যন্ত কষ্ট দিয়ে একটি বিড়ালকে হত্যা করেছিল। সে যখন তার বাড়ি থেকে চলে গিয়েছিল তখন সেখানে সেই বিড়ালটিকে বন্দি অবস্থায় রেখে যায় এবং বিড়ালটি কোনো রকমের খাবার না পেয়ে সে মৃত্যুবরণ করে। এভাবে একটি প্রাণীকে কষ্ট দিয়ে হত্যা করার কারণে আল্লাহ সেই নেক মহিলাকে পর্যন্ত জাহান্নামে দাখিল করালেন। কাজেই মানুষ বাদে অন্যান্য প্রাণীদের প্রতি দয়া প্রদর্শন করার গুরুত্ব কত বেশি সেটাও আমরা এখান থেকে বুঝতে পারছি। আর যদি মানুষের কথা আসে কিংবা মানুষদের মধ্যে যারা শ্রেষ্ঠ মুসলিমদের কথা আসে এবং তাদেরকে যারা অত্যাচার নির্যাতন করছে তাদের পরিণতি কেমন হতে পারে? বর্তমান সময়ে মানুষ না কোনো মানুষের প্রতি দয়া করছে, না কোনো পশু পাখির প্রতি দয়া প্রদর্শন করছে। এমনকি বিভিন্ন স্থানে পশু পাখিদেরকে, প্রাণীদেরকে যে পরিমাণ অধিকার প্রদান করা হয়, পশুদেরকে যে পরিমাণ অধিকার প্রদান করা হয়, মুসলিমদের জন্য ততটুকু অধিকারও নির্দিষ্ট নেই। যে কারণে শায়খ আব্দুল্লাহ আজম তিনি একটি ঘটনা উল্লেখ করে বলেছিলেন, তিনি মুসলিমদের উপরে যে পরিমাণ নির্যাতন এবং অত্যাচার চালানো হচ্ছে সেগুলোকে উল্লেখ করে একটি আলোচনায় বলেছিলেন যে আমরা মানবাধিকার চাই না, আমরা পশু অধিকার চাই, আমরা গাধা এবং খচ্চরের অধিকার চাই। কারণ এই দুনিয়াতে গাধা এবং খচ্চরের যে পরিমাণ অধিকার রয়েছে মুসলিমদের প্রতি ততটুকু রহমতও করা হয়ে থাকে না। কাজেই যারা মুসলিমদেরকে এভাবে কষ্ট এবং নির্যাতন প্রদান করছে সেই কাফেরদের পরিণতি কী হতে পারে সেই কিয়ামতের দিনে? এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মুসলিম কিংবা কাফের নির্বিশেষের সকলের উপরেই রহমত নাজিল করে যাচ্ছেন। সেখান থেকেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমান, তার রাহিম এই নামের অর্থ এবং ব্যাপকতার ধারণা কিছুটা হলেও উপলব্ধি করতে পারি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, তিনি কখনও সীমা লঙ্ঘন করেন না, কারো উপর অন্যায় অত্যাচার করেন না। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাররাম তু জুলমা আলা নাফসি, হে আমার বান্দারা, আমি আমার নিজের উপরে জুলুম করাকে, সীমা লঙ্ঘন করাকে নিষিদ্ধ করে নিয়েছি। কাজেই কোথায় সেই ভারসাম্য? দুনিয়াতে তাকালে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অত্যাচারী কাফেরদেরকে সমস্ত রকমের সম্পত্তি বিলাস বৈভব দিয়ে রেখেছেন। তাদের অবস্থা উন্নত আর মুসলিমদের অবস্থা খুবই শোচনীয়। তারা মুসলিমদের উপর জুলুম অত্যাচার করছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের অবস্থাতেই ছেড়ে দিয়েছেন। মূলত এখানে যে বিষয়টি ফুটে ওঠে সেটা হচ্ছে দুনিয়ার তুচ্ছতা। দুনিয়া এতই মূল্যহীন যে এখানে কাফেরদেরকে সম্পত্তি কিংবা বিলাস বৈভব দেওয়ার মাধ্যমে কোনো কিছুই প্রমাণিত হয় না। দুনিয়া এতই মূল্যহীন যে এখানে কোনো ধরনের পুরস্কার কিংবা শাস্তি দেওয়ার মতো উপযুক্ত পরিবেশ নেই। শাস্তি কিংবা পুরস্কার দেওয়ার উপযুক্ত স্থান এই দুনিয়া নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতকে নির্ধারণ করেছেন শাস্তি এবং পুরস্কারের স্থান হিসাবে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের প্রতি রহম করবেন এবং কাফেরদেরকে চরমভাবে শাস্তি এবং লাঞ্ছনা প্রদান করবেন। সেই দিনের জন্য, বিচারের দিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 100টি রহমতের মধ্যে 99টি রহমত জমা করে রেখেছেন মুসলিমদের জন্য, মুমিনদের জন্য। তখন তিনি রাহিম শুধুমাত্র মুমিনদের জন্য। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের প্রতি কত কঠোর থাকবেন সেই বিষয়ে দৃষ্টান্ত আমরা আরেকটি হাদিস থেকে দেখতে পাই। সেই বিখ্যাত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সমস্ত মানবজাতি এসে হয়রান হয়ে অস্থির হয়ে সুপারিশ করতে থাকবে যে আপনি অন্তত এতটুকু সুপারিশ করুন যে বিচার যেন শুরু হয়ে যায়। বিচার দিবসের ভয়াবহতা এত বেশি হবে, মানুষ নিজের পরিণতি কী হবে সেটা ভুলে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে অনুরোধ করতে থাকবে যে এই দিন এটা তো আমরা সহ্য করতে পারছি না, আপনি অনুরোধ করুন অন্তত বিচার শুরু হয়ে যাক। সবার প্রথমে তারা যাবে আদম আলাইহিস সালামের কাছে। সেই অবস্থায় তারা আদম আলাইহিস সালামকে তার মর্যাদার বিভিন্ন ঘটনা উল্লেখ করে বলবে যে আপনি আপনার রবের কাছে সুপারিশ করুন, আপনি কি দেখছেন না আমরা কী অবস্থায় রয়েছি, আমরা কষ্টের কোন সীমায় পৌঁছে গেছি। তখন আদম আলাইহিস সালাম বলবেন, আজকে আমার রব এত রাগান্বিত অবস্থায় রয়েছেন যেমনটি পূর্বে কখনো হননি, ভবিষ্যতেও কখনো হবেন না। কাজেই সেই কঠিন দিনে শুধুমাত্র মুমিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 99 ভাগ রহমতকে জমা করে রাখবেন, আর কাফেরদের জন্য সেই দিনটি হবে অত্যন্ত কঠিন একটি দিন। সুতরাং দুনিয়াতে রহমত লাভের উপায় হচ্ছে মজলুম অসহায় মুসলিমদেরকে সাহায্য করা, তাদেরকে জুলুম থেকে উদ্ধার করার একটি স্থায়ী ব্যবস্থাপনা তৈরি করে দেওয়া, তাদেরকে ইসলামী রাষ্ট্র কাঠামোর ভেতরে নিয়ে আসা এবং ইসলামী রাষ্ট্রকে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করা। মুসলিমদের দৃষ্টান্ত হচ্ছে রহমত, ভালোবাসা এবং পারস্পরিক সহানুভূতির ক্ষেত্রে একটি দেহের মতো। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে অসাধারণ একটি ঘটনা আমাদের সামনে রয়েছে। আবিসিনাতে প্রথমবার যখন সাহাবায়ে কেরাম হিজরত করলেন, একটি গুজবের ভিত্তিতে তারা অনেকেই আবার সেই মক্কায় ফেরত আসলেন এবং ফিরে এসে আবারও কুরাইশদের কাছে জুলুম অত্যাচারের শিকার হতে থাকলেন। সেখানে অল্প কিছু ব্যক্তি বিভিন্ন নেতৃত্বস্থানীয় কুরাইশ ব্যক্তিদের নিরাপত্তা লাভ করার মাধ্যমে কিছুটা হলেও আশ্রয় লাভ করলেন। এরকম একজন নিরাপত্তাপ্রাপ্ত ব্যক্তি ছিলেন উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান ইবনে মাজউন তিনি নিরাপত্তা পেয়েছিলেন খালিদ ইবনে ওয়ালিদের পিতা ওয়ালিদ ইবনে মুগিরার মাধ্যমে। তিনি কিছুটা নিরাপত্তা পেলেও তিনি দেখলেন যে অন্যান্য অসহায় মুসলিম, তাদের উপর কাফেররা চরমভাবে নির্যাতন এবং লাঞ্ছনা চালিয়ে যাচ্ছে। তিনি নিজে নিরাপত্তা পেয়ে আরামে রয়েছেন আর তার মুসলিম ভাইরা কষ্ট পাচ্ছে, এই বিষয় তিনি সহ্য করতে পারছিলেন না। আবার সেই অসহায় অবস্থায় তিনি তাদের প্রতি কিছু করবেন এই সুযোগও তার সামনে ছিল না। এরকম একটি অন্তরের অস্থিরতা নিয়ে তিনি ওয়ালিদ ইবনে মুগিরার কাছে এসে বললেন যে তোমার নিরাপত্তার আমার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? ওয়ালিদ ইবনে মুগিরা সে অবাক হয়ে গেল। সে ভাবল যে হয়তোবা কেউ তোমাকে কিছু বলেছে বা কিছু কষ্ট দিয়েছে, কারণ তার কাছে এই বিষয়ের কোনো ব্যাখ্যা নেই যে একজন নিরাপত্তাপ্রাপ্ত ব্যক্তি যে জুলুম অত্যাচার থেকে বেঁচে আছে সে স্বেচ্ছায় কেন নিরাপত্তা প্রত্যাহার করতে চাইবে। ওসমান ইবনে মাজউন তিনি বললেন, তোমার নিরাপত্তা আমার প্রয়োজন নেই। তিনি নিরাপত্তা স্বেচ্ছায় প্রত্যাহার করে নিলেন। ওয়ালিদ ইবনে মুগিরা মসজিদে গিয়ে ঘোষণা দিল যে হে লোকেরা, ওসমান ইবনে মাজউনের উপর থেকে আমি আমার নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছি। এই ঘোষণা দেওয়ার অল্প কিছু পরের ঘটনা, ওসমান ইবনে মাজউন তিনি একটি মজলিসে গিয়ে উপস্থিত হলেন এবং সেখানে কিছু বিতর্ক এবং কথা বলার পর লোকেরা সম্মিলিতভাবে তার উপর হামলে পড়ল এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করলো, তার চেহারা এবং মুখের উপরে আঘাত করতে শুরু করলো, তার চোখের নিচে ঘুষি বসিয়ে দিল এবং সেখানে তিনি আঘাত পেলেন, জখম পেলেন, দাগ বসে গেল। এরকম একটি বিধ্বস্ত চেহারা নিয়ে কিছু সময় পর আবার তার সাক্ষাৎ হলো ওয়ালিদ ইবনে মুগিরার সঙ্গে। ওয়ালিদ ইবনে মুগিরা ওসমান ইবনে মাজউনের এই পরিণতি দেখে বলতে থাকলেন যে আমি তো তোমাকে বলেছিলাম যে তুমি আমার নিরাপত্তার অধীনেই থাকো, অথচ তুমি নিজেই নিরাপত্তা প্রত্যাহার করে নিলে। ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি জবাব দিয়েছিলেন? তিনি বলেছিলেন, আমি চাই আমার যেই চোখটা ভালো আছে সেটাও এভাবে আঘাত লাভ করুক, কারণ মুসলিমরা যে কষ্ট এবং যন্ত্রণা ভোগ করছে আমি নিজে সেই যন্ত্রণার কিছু স্বাদ অনুভব করতে চাই। এটাই হচ্ছে সাহাবা একরামের মানসিকতা। তারা ছিলেন একটি দেহের মতো পারস্পরিক দয়া, ভালোবাসা এবং সহানুভূতি প্রদর্শনের ক্ষেত্রে। নিজে অন্ততপক্ষে কিছু করতে না পারলেও তার মুসলিম ভাইরা যেভাবে কষ্ট পাচ্ছেন, সেই কষ্ট লাভ করে তাদের যন্ত্রণার ভাগিদার তিনি হতে চাচ্ছিলেন। এই আচরণের কোনো ব্যাখ্যা নেই, একমাত্র ব্যাখ্যা ইমানের ব্যাখ্যা। একমাত্র ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনদেরকে তুমি দেখবে যে পারস্পরিক দয়া, ভালোবাসা এবং সহানুভূতির ক্ষেত্রে একটি দেহের মতো। আর দেহের কোনো একটি অঙ্গ যদি আঘাতপ্রাপ্ত হয়, সমস্ত শরীর সেই কষ্ট এবং যন্ত্রণা অনুভব করে। সমস্ত শরীর সেই যন্ত্রণায় অনিদ্রা হয়, জেগে থাকে এবং জ্বর অনুভব করে। কাজেই সেই মুসলিমদের প্রতি কোনো রহমত এবং করুণা প্রদর্শন না করে, সেই দুঃখ বেদনার কিছু অংশ কোনো ব্যক্তি যদি নিজের অন্তরে অনুভব না করে, এরপরে কীভাবে সে আল্লাহর পক্ষ থেকে রহমতের আশা করতে পারে? কিন্তু এরপরেও আল্লাহ তার অসীম রহমতের মাধ্যমে তার বান্দাদের প্রতি রহমত করে যাচ্ছেন। যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন যে কারা আল্লাহর রহমতের প্রকৃত প্রত্যাশী, কারা আল্লাহর রহমতের প্রত্যাশা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, যারা ইমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে, তারাই আল্লাহর রহমতের প্রত্যাশী, আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী, করুণাময়।
إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم।
এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফী সাবীলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারাই আল্লাহর রহমতের প্রত্যাশা করে, যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে। আল্লাহু গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী, অসীম করুণাময়। কাজেই এই আয়াত থেকে আমরা জানলাম যে ঈমান আনা, আল্লাহর রাস্তায় হিজরত করা এবং আল্লাহর পথে জিহাদ করা, এই কাজগুলো যারা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারাই আল্লাহর রহমতের প্রত্যাশী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রহমান, তিনি রাহিম, তিনি পরম করুণাময়, অসীম দয়ালু। আল্লাহর রহমত লাভের জন্য আরেকটি উপায় হচ্ছে নিজের নফসের হিসাব নেওয়া এবং মৃত্যুর পরে যে জীবন, সেই জীবনের কাজের জন্য আমল করতে থাকা। সেই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান, আর নির্বোধ বা অক্ষম ব্যক্তি হচ্ছে সে যে নিজের নফসকে অনুসরণ করে, নিজের কামনা বাসনা প্রবৃত্তিকে অনুসরণ করে, আর এরপরেও আল্লাহর প্রতি ভ্রান্ত ধারণা, অলিক প্রত্যাশা করতে থাকে। অর্থাৎ সে আশার প্রতি এত বেশি প্রাধান্য দেয় যে আল্লাহর প্রতি ভয়কে হারিয়ে ফেলে, এবং অতিরিক্ত আশা পোষণ করার কারণে সে গুনাহ ত্যাগ করে না, বরং গুনাহকে চালিয়ে যায়, আর মনে করতে থাকে যে আল্লাহ তো আমাকে ক্ষমা করে দেবেন। এই ধরনের ধারণা হচ্ছে একটি ভ্রান্ত ধারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত হাদিস, তিনি বলেছেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ও আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা আনাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহি আজ্জা ওয়াজাল। বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসের হিসাব নেয় এবং মৃত্যুর পরে জীবনের জন্য আমল করতে থাকে, আর নির্বোধ বা অক্ষম সেই ব্যক্তি যে নিজের নফসকে অনুসরণ করে আর এরপরেও আল্লাহর প্রতি আশা পোষণ করতে থাকে। রহমান এবং রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ব্যাপকতা এই প্রসঙ্গে আলোচনায় আজকের পর্বের বাকি অংশে সেই মৃত্যুর পরে জীবনের কিছু অংশের বর্ণনা দিয়ে আমরা শেষ করছি, যেখানে কয়েকটি দৃশ্যে চমৎকারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উপস্থাপন করেছেন যে কিভাবে তিনি তার মুমিন বান্দাদের প্রতি রহমত করবেন। আরাফবাসীদের আলোচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফে বলেছেন, যখন কিনা জান্নাতবাসী, জাহান্নামবাসী এবং সেই উভয় স্থানের মধ্যবর্তী আরাফে অবস্থানকারী ব্যক্তিরা পরস্পর পরস্পরকে দেখতে থাকবে। সেরকম একটি অবস্থায় যে সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দাখিল করাবেন, তাদের দৃশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামী ব্যক্তিদেরকে দেখাবেন। জাহান্নামী ব্যক্তিরা সেই অসহায় মুসলিমদের সম্পর্কে দুনিয়াতে নানা রকম বিদ্রুপ করত, তামাশা করত এবং বলত যে এই সমস্ত লোকদের প্রতি আল্লাহ কখনোই অনুগ্রহ করবেন না, কারণ দুনিয়াতে মুসলিমরা ছিল অসহায় এবং নানা রকম জুলুম নির্যাতনের শিকার। সেই দৃশ্য দেখে তারা ভুল সিদ্ধান্ত নিত এবং বলত যে এদের প্রতি আল্লাহ কখনোই অনুগ্রহ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আহা উলাইল্লাযীনা আকসামতুম লা ইয়ানালুহুমুল্লাহু বিরাহমাতিন।
أهؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمه ادخلوا الجنة لا خوف عليكم ولا أنتم تحزنون.
তোমরা কি এই লোকেদের সম্পর্কে এমনটা বলতে না যে এদের প্রতি আল্লাহ কখনোই রহমত করবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে দাখিল হয়ে যাও, লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা কখনো দুঃখিতও হবে না। ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।